অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله, والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله. অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দূর এবং কাছে, দেশে এবং পূর্বাশে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার ইলম ও হিকমতপূর্ণ অনুষ্ঠান মাদানী মুজাকারা থেকে কিছু আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেরও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, সাথে রয়েছেন যথারীতি মনোয়ার ভাই এবং শোয়েব ভাই। আর এছাড়াও আমরা আপনাদের কল SMS এগুলো নিয়ে থাকি, তো আপনাদের অভিমতগুলো আমরা শ্রবণ করে থাকি এই অনুষ্ঠানে। আসুন শুরুতেই দুরুদ শরীফের একটি ফজিলত আমরা জেনে নিই। জামউল জওয়ামিল সুয়ুতি সপ্তম খণ্ড 199 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক নকল হয়েছে, আল্লাহ নবী রসুল আরবি হজরপুর নূর শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর 100 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি হাজতকে পূরণ করবেন, 70টি আখিরাতে এবং 30টি দুনিয়াতে, এবং আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যিনি এই দুরুদ শরীফ সমূহকে আমার রওজায় এভাবে পৌঁছাবে যেভাবে তোমাদেরকে উপহার প্রদান করা হয়। নিশ্চয়ই আমার ইন্তেকালের পর আমার ইলম এভাবে বহাল থাকবে যেভাবে জীবদ্দশায় ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু ভালো ভালো নিয়ত আমরা করে নিই। হাদিস শরীফে আসছে, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিশিক বনের নিকট পৌঁছিয়ে সওয়াবের হকদার হব। পাশাপাশি যখন সল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। আমরা শুরুতেই যে টপিকগুলো নিয়ে আলোচনা করব আজকের বিগত মাদানী মুজাকারাগুলোতে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা হয়েছে। যখন শাবানুল মুআজ্জাম মাস আসে তখন থেকে বিশেষ করে বড় বড় রাতের মধ্যে, তো সবে বরাতের সময়ও আমরা দেখেছি যে বিভিন্ন কবরবাসীদেরকে আমরা বিশেষ করে স্মরণ করে থাকি, কবর জিয়ারত করে থাকি। আর এছাড়াও রমজান মাসেও আমরা এসব কাজের মধ্যে বেশি লিপ্ত হয়ে যাই। তো আমির সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার নিকট প্রশ্ন করা হয়েছিল যে আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন, দেখবেন আজিমপুর গোরস্থান বলেন, জুরাইন গোরস্থান বলেন, উত্তরা বনানী ওখানে বলেন, অথবা বিভিন্ন জায়গায় বলেন, এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে আপনি টাইলস দিয়ে কবরকে বাঁধানো হয়, এরকমের তিনটা থাক দেওয়া হয়, একটা দুইটা তিনটা, অনেক উঁচু করা হয় অনেক সময় দেখা যায় কবরগুলোকে। তো এই কবর পাকা করা হয় অনেক সময় দেখা যায়। তো সর্বশেষ করলে কবর কেমন হওয়া উচিত এবং এর সাইজ কেমন হওয়া উচিত, সুন্নাত তরিকা কী রয়েছে, এটা আমাদের জানা অতীব জরুরি। যেহেতু আমাদের সমাজের মধ্যে আমরা একদিন চলে যাব, আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইন্তেকাল হয়, তো আমাদের জানা উচিত কবর কীরকম হওয়া উচিত, এই জ্ঞানটা আমাদের থাকা উচিত। যারা কবর খনন করে অথবা এলাকার মধ্যে কবর খনন করার কাজে ব্যস্ত থাকে তাদের কিন্তু তাদেরকে ইলম থাকে না যে কতটুকু কবর হবে, কবরটা কীভাবে হবে, তো এই ইলম কিন্তু অনেকের থাকে না। তো আমরা ইনশাল্লাহ জানবো, মনোয়ার ভাই থেকেও জানবো, পাশাপাশি আমাদের শোয়েব ভাই এই বিভাগটা নিয়ে বাংলাদেশে কাজ করছেন, আমাদের তাজহিজ ও তাকফিন কাফন দাফন, তো ওনারও এই বিষয়ে খুবই জ্ঞান রয়েছে, আমরা ইনশাল্লাহ এই ব্যাপারটা জানবো। মনোয়ার ভাই শুরুতেই এ ব্যাপারে কী বলতে চাচ্ছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহ, টপিকটা খুবই আখিরাত কেন্দ্রিক, যে আলোচনার মাধ্যমে বান্দা আখিরাতমুখী হয়। কবরের যে বিষয়গুলো এখন বর্তমানে যেই অবস্থাগুলো দেখা যায়, প্রায় প্রিয় দর্শক আপনার পার্শ্ববর্তী হয়তো কবরস্থানের মধ্যে হয়তো দেখতে পাবেন, বা গ্রামের মধ্যে খুব কম হয়, শহরের মধ্যে দেখা যায় বেশি। আর বিশেষ করে ওই কবরস্থানে বেশি যেই জায়গার মধ্যে জায়গা কেনার
প্রচলনতা থাকে,
জায়গা কেনার প্রচলন আছে, সেটার মধ্যে দেখা যায় পাকা করা একটা প্রবণতা থাকে। এটা দুইটা উদ্দেশ্য আমির আলের সুন্নাতের মাদানী ফুলের আলোকে আরজ করার চেষ্টা করব। এখানে দেখা যায় দুইটা কারণে হতে পারে। একে তো তার সামর্থ্য আছে, যার কারণে সে বিভিন্ন ধরনের মার্বেল পাথর ইত্যাদি দেশে সজ্জিত করলো। দ্বিতীয়ত হলো অনেক সময় অনেকে নিশানি রাখে যে আমি তো জায়গা কিনলাম, এটা যদি এইভাবে কাঁচা রেখে যায় পরে আমি খুঁজে পাবো না। যেমন যদি অনেক বড় বড় কবরস্থানে যাওয়া হয়, দেখা যায় এই কিনার থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না, বা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিন্তু অনেক দূর। তো এত শত শত কবরের মাঝে নিজের কবরটাকে চেনা যায় না।
এখন
একটা প্রশ্ন উঠতে পারে, চিনার প্রয়োজন কি? অনেক সময় ইচ্ছা হয় যে বাস আমার আব্বার কবরটা যদি আমি চিনে রাখি কাছে যেতে পারবো। আর মৃত ব্যক্তি থেকে সালাম দিলে তারা শ্রবণ করে, পিতা তার সন্তানকে চিনে, মা তার সন্তানকে চিনে, তাদের কাছে গিয়ে দোয়া করলে তো দেখা যাবে যে তাদের রুহানি সেই দোয়া আসবে। তো এই জন্য কবরকে চিহ্নিত রাখা এটা খারাপ কোনো কাজ নয়। কিন্তু বর্তমানে যে কাজটা আমির হোসেন বলেছেন, যেভাবে যে থাক থাক করে তিন স্টেপ দুই স্টেপ এভাবে করে উঁচা করে, তো এটা আদৌ সুন্নত নয়। এবং এই যে পাকা করলো মার্বেল দিয়ে, এটা মৃত ব্যক্তির জন্য কবরে এ দ্বারা সে কোনো উপকৃত হবে না। আচ্ছা, এখন যে বিষয়টা, তো কতটুকু উঁচু করবে, কতটুকু গভীর করবে, এই বিষয়ে আমির হোসেন বলেছেন যে এক বিঘত আমরা বলি যেটাকে,
এটা উপরে,
হ্যাঁ এটা উপরে, এবং উটের উপরে যে একটা গোস্ত থাকে আমরা দেখি,
কুজো কুজো
কুহান বলে যেটাকে, এরকম থাকে, তো সেই স্টাইলে হবে, সেই ধরনের হবে, এবং এক বিঘত এবং কিছু বেশি হতে পারে। তো এটা হলো আমাদের সুন্নাত আদবের, যে সুন্নাত মোতাবেক।
শোয়েব ভাই, আসলে এখানে যেহেতু আপনার এই ব্যাপারে বাংলাদেশে বিভিন্ন আপনি তরবিয়ত দেন, কোর্স হয়ে থাকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের যে একটি বিভাগ কাফন দাফন বিভাগ, যার মাধ্যমে করোনাকালীন সময়ে অথবা অন্য সময়ে, মানে আপনার বছরের যে কোনো সময় যে কেউ যখন ইন্তেকাল হয়, তো আমাদের এই বিভাগের মাধ্যমে আমরা কাফন দাফন সম্পাদন করে থাকি। তো শোয়েব ভাই, এই কবরটা আসলে কয় প্রকার এবং কী কীভাবে হয় এটা?
আসলে বাপু, কবর এটা দুই প্রকার।
আচ্ছা,
প্রাথমিকভাবে একটা হচ্ছে সুন্নাত, আরেকটা হচ্ছে মুস্তাহাব। সুন্নাত হচ্ছে লাহাদ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসছে। সেটা হচ্ছে প্রথমে বক্স, তারপর ডান দিক ধরে যে দেওয়াল হবে সেটার নিচ থেকে আরেকটা বক্স, অর্থাৎ আলমারির মতো যেটা বলা হয়, নামিয়ে লাশকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে লাহাদ। আর আরেকটা যেটা সন্দুক বক্স যেটা বলা হয়, সেটা সাধারণ যেটা বাংলাদেশের মধ্যে হয়ে থাকে ওইরকম। কিন্তু কবরের গভীরতার ব্যাপারে তিনটা বর্ণনা আছে, যে হয়তো মুর্দা যতটুক আছে ওর শরীরের অর্ধেক, সম্পূর্ণ শরীরের অর্ধেক গভীর, কারণ অনেক জায়গার মধ্যে মাটি শক্ত হওয়ার কারণে অথবা বেশি খনন করলে পানি উঠে যাবে, ওই কারণে বেশি করা যায় না, তখন মুর্দার অর্ধেক। আর অনেক জায়গার মধ্যে যেখানে গভীর করা সম্ভব সেখানে মুর্দার কাত পর্যন্ত,
কাত পর্যন্ত।
আর যেখানে
সঠিক নিয়ম,
এটা হচ্ছে সঠিক নিয়ম, আর যেখানে এতটুক করা যায় না কমস্কম মুর্দার সিনা পর্যন্ত, এই তিনটা স্টেপ কবর গভীর হবে। কবরের পাশ হবে যেটা মুস্তাহাব, সেটা হচ্ছে মাইয়াতের অর্ধেক, মাইয়াতের শরীরের অর্ধেক, কারণ অনেক জায়গার মধ্যে এত চিকন করে যে দুইজন মানুষ কবরে নামে তাকে রাখতে মানে তাদের কষ্ট হয়ে যায়। তো ওই জন্য মুস্তাহাব হচ্ছে যে এমনভাবে করা যাতে মাইয়াতকে রাখার মধ্যে এবং যারা নামবে তাদেরও যেন সহুলত হয়, ওই জন্য মুর্দার অর্ধেক করা। আর কবরের লম্বাইয়ের ব্যাপারে যেটা আসছে, সেটা হচ্ছে আমাদের কাফনের তিন প্রকার, এর মধ্যে যেটা বড় লিফাফা যেটাকে বলা হয়, মাথার উপর থেকে এতটুক বড়, পায়ের নিচ থেকে এতটুক বড়, যেটার মধ্যে মুর্দাকে রেখে বেঁধে দেওয়া যায় অতটুক বড়, এটা হচ্ছে কাফনের এক প্রকার লিফাফা। তো কবরের লম্বাইয়ের ব্যাপারে আসছে, মাইয়াতের লম্বাই যেন ওই লিফাফা বরাবর হয়, যাতে মাইয়াতের মাথার উপরে কিছু জায়গা বাকি থাকে, পায়ের নিচেও বাকি থাকে, যাতে ঠাসা ঠাসি না হয় পরে। তো এই জন্য আসলে যারা ওই সময় ওই জায়গার মধ্যে উপস্থিত থাকে তাদের করণীয় হচ্ছে যে প্রথমে মায়েতের শরীরের একটা মাপ কোনো একটা কাপড়ের মাধ্যমে অথবা কোনো একটা কিছুর মাধ্যমে নিয়ে গিয়ে ওই কবরস্থানের মধ্যে গিয়ে, আসলে যারা কবর খনন করে তারা আলিম হয় না সাধারণত, আর তারা এই বিষয়টা নিয়ে অনেক জ্ঞান কম রাখে, কেন শিখে আসছে বাপ দাদা কেউ করে গেছে শিখছে এরকম, তো ওই জন্য জানে বুঝে একজন এরকম মানুষ যদি যায় তাহলে ওদেরকে যেরকম বলবে, যেমন আমাদের সাজিদ ভাইয়ের হয়েছিল তখন ওখানে আমরা নিজেরা ছিলাম, আমরা যেরকম বললাম তারা সেরকম করলো, যার কারণে দেখা গেল ওখানে নেমে তাবরুকাত রাখতে তারপর মাইয়াতকে রাখতে যে একটা সহলিয়াত হয় এই সব কিছু কাজের মধ্যে মাইয়াতেরও আসানি হয় এবং যারা যায় তাদেরও আসানি হয়।
এখানে আমি যে জিনিসটি বলতে চাচ্ছি দর্শক শ্রোতার কাছে, যদি আমরা নিয়ম বলা শুরু করি হয়তো এক ঘন্টা পার হয়ে যাবে, দীর্ঘ একটা কোর্স আমরা কোর্স করিয়ে থাকি, আমাদের যে দাওয়াত ইসলামের মাধ্যমে নামাজ কোর্স হয়ে থাকে, 63 দিনের তরবিতি কোর্স হয়ে থাকে, অথবা অন্যান্য যে কোর্সসমূহ হয়ে থাকে, এবং স্পেশালিটি আমরা বিভিন্ন জায়গাতে এই মাইয়াতের কাফন দাফন কোর্স আমরা করিয়ে থাকি এই বিভাগের মাধ্যমে। আর দেখুন না কতগুলো মাসাইল বললেন, হয়তো আমরা অনেকেই জানি না এই মাসাইলগুলো, আমাদের জানাটা কতটুকু জরুরি রয়েছে অথচ আমরা জানি না। যেহেতু আমরা তো অনেক কিছু জানি, অনেক ডিগ্রি আমাদের কাছে আছে, কিন্তু মাইয়াতকে কীভাবে আমি কবরস্থ করবো আমার পিতাকে সেটা আমরা জানি না, কবরটা কীরকম হবে সেটা আমরা জানি না। বাস এলাকার মানুষ যারা এই কাজ করে তাদেরকে ডাকো, তারা করে নিক। সেজন্য এই কাজগুলো জানা আমাদের অতীব জরুরি, আমি হই অথবা আমার সন্তান হোক, সকলের প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি। তো দাওয়াত ইসলামের যে বিভাগ এর সাথে আমরা সম্পৃক্ত হই, হয়ে নিজেরা শিখি, অপরকে শিখাই, এবং সমাজের মধ্যে গোসল দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে দুজন দুই পয়সা ধরে মুরব্বি নিয়ে আসছে, হাঁটতেও পারে না, কেউ গোসল দিতে যাচ্ছে না ভয়ে। তো এগুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই কাজগুলো দেখবেন, দাওয়াত ইসলামীর এই কাফন দাফন যে বিভাগটা এর কাজ সবাই আমাদের মতো নওজোয়ান, তারা গোসল দেয়, তারা কাফন দাফনের সকল কাজকর্ম করে থাকেন, এগুলো করা অতীব জরুরি রয়েছে, আমরা শিখি। এবং আমাদের সমাজে কেউ যদি ইন্তেকাল হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, দাওয়াত ইসলামীর সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আমাদের টিম ওখানে পৌঁছে যাবে, সম্ভব হয় আর ওই আশেপাশে যদি থাকে টিম পৌঁছে যাবে ইনশাআল্লাহ তারা এই কাজগুলো করবে। আর আপনারা শুনতে পাচ্ছেন, আপনি শিখতে আগ্রহী তো যোগাযোগ করুন ইনশাআল্লাহ তাআলা, আমরা শিখিয়ে দিব, আপনারা ওখানে আমাদের টিম হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ তাআলা, দেখবেন অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। তো কবর কীভাবে হবে এবং পাকা হওয়ার ব্যাপারেও আমরা বুঝতে পারলাম। এখন একটা প্রশ্ন থেকেই যেমন অর ভাই, যে এখানে দেখা যায় আল্লাহর অলিগণের কবর মানে পাকা, আপনি যাবেন শাহজালাল বাবার দরবারে যাবেন, শাহবরণ বাবার দরবারে যাবেন, শাহ আলী মকদুম, তারপরে আপনার শাহ মকদুম শাহ রহমতুল্লাহ আলাই, এরপরে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, এদিকে আপনার ঢাকার মধ্যে সরপঞ্চ সৃষ্টি রহমতুল্লাহ আলাই, আমার শাহ রহমতুল্লাহ আলাই, চট্টগ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আল্লাহর অলিগণের প্রদর্শন রয়েছে, মুন্সীগঞ্জের মধ্যে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই, এভাবে করে বাংলাদেশ তো অলি আল্লাদের পদচারণা হয়েছে, 360 অলিয়ার বাংলাদেশ বলা হয়। তো আমরা দেখতে পাই যে অলি আল্লাদের মাদ্রাসা অনেক উঁচু হয়ে থাকে এবং পাকাও হয়ে থাকে। তো এটা
এখানে মুফতি আহমদ দিয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা থেকে বর্ণিত রয়েছে বিভিন্ন তার কিতাবের মধ্যে, যে এখানে অনেকে করে থাকে, যারা আউলিয়া ইকরামের মাদ্রাসায় পাকা করে, তো এই পাকা করারও শরীয় সম্মত যে পদ্ধতি আছে সেটার অনুযায়ী করার অনুমতি আছে। কিন্তু আমাদের এখানে দেখা যায় যারা মোতাল্লি থাকে বা যারা এর মানে তত্ত্বাবধানের মধ্যে দায়িত্বে থাকে, এদের মধ্যে ম্যাক্সিমামে শরীয়ত সম্মত সে জ্ঞানটা থাকে না। তারা মনে করো যত বেশি উঁচা করবো, যত বেশি পাকা করবো, যত কিছু করবো, তো এটার মধ্যে আমার অনেক ফজিলত হবে। অথচ আমির আলী সুন্নাত বলেন আল্লাহ হজর রহমতুল্লাহ তাআলার বারগায় যদি যাওয়া হয় তো সেখানে সম্পূর্ণ মাজার শরীফ শরীয়ত সম্মত, না অত উঁচু না অত পাকা, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুর তো লাখ কোটি মানুষ তাকে ওলি হিসাবে মানে, কিন্তু কখনো কিন্তু আপত্তি করে না যে এমন কেন। তো আলহামদুলিল্লাহ সাহারায় মদিনা বাবুল মদিনা যে মুফতি ফারুক রহমতুল্লাহ তাআলা যার 3.5 বছর পরে যার দেহ অক্ষত পাওয়া গেছে, আমির আলী সুন্নাত সারা দুনিয়া দেখে যখন ইসালে সব করার জন্য নাম নেয় তো মুফতি ফারুক রহমতুল্লাহ তাআলার নাম নেয়, হ্যাঁ হাজি জমজম, হাজি মুশতাক রহমতুল্লাহ তাআলার, তো তাদের নাম নেয়। তাদের যে মাজার শরীফগুলো আছে দেখা যায় শরীয়ত সম্মতভাবে কাঁচা, চারদিকে পাকা এবং ওই সুন্নত পদ্ধতি অনুযায়ী সে উটের কোহানের মতো এরকমভাবে সুন্দরভাবে নেম প্লেট যেটা লাগানো আছে এখানে উল্টাপাল্টাভাবে লাগায় অনেক জায়গায় মধ্যে দেখি, কিন্তু এটাও খুব সুন্দরভাবে মাথার কাছে নারায়ণ শরীফ একটা নকশার মতো করে আঁকা আছে। তো এইভাবে যদি আমরা করতে যাই তো দেখা যায় যে এখন অনেকে জজবাইকে যদি বাধা দেয়, তো দেখা যায় তারা আউলিয়া ইকরামের মহাব্বতে শরীয়ত বিরোধী কাজ করতে তারা দ্বিধাবোধ করবে না, মনে করবে আমাদের যে আমরা বলতে যাই বলবে এর মধ্যে কি নবীর মহাব্বত নাই, এর মধ্যে আউলিয়া ইকরামের ভক্তি নাই, শ্রদ্ধা নেই। তো অথচ প্রত্যেকটা জিনিসের মধ্যে ফিতনা ঘুমন্ত থাকে, জাগ্রত না করা উচিত। এই যদি তারা মানে যেইভাবে ইসলাম সম্মতি দেয় না সেভাবে যদি করে, এতে না আউলিয়া ইকরাম কোনো এর জবাবদিহিতা করতে হবে, না আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনার সামর্থ্য আছে, আপনি তাকে বুঝান এবং বোঝানো ইসলামের পদ্ধতি শিখিয়ে দিয়েছে। তো এইভাবে দেখা যায় যদি আউলিয়া ইকরাম করে থাকে অনেকে, বা আউলিয়া ইকরামের এই আশেপাশের অবস্থাকে কেন্দ্র করে মানুষে আউলিয়া ইকরামের প্রতি ভক্তি শ্রদ্ধা পোষণ করে না, বরং আরও কী করে উল্টাপাল্টা মন্তব্য করে যে তার মাজারে কেন এমন এমন। তো এটা বুঝতে হবে যে এই মাজার যারা পরিচালনা করছে তাদের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আউলিয়া ইকরামের ফয়েজ সবার জন্য আম। আর বুজুর্গানে তিনি বলেছেন যে আউলিয়া ইকরামের মাজার পাকা করা, এটার মধ্যে আউলিয়া ইকরামের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে,
তাজিমার্থে সম্মানার্থে
সম্মানার্থ
রয়েছে।
আর মুফতি সাহেব বলেছেন যে জনসাধারণ যারা আছে, সাধারণ মুসলমান, তাদের কবরকে কাঁচা রাখা এটা মুসলমানদের জন্য বেশি উপকার, এবং এটা মুসলমানদের জন্য শিক্ষা হাসিল হয় পরকালের জন্য। তো এই জন্য এই বিষয়ে আমাদের তর্ক বিতর্কে না জড়িয়ে সঠিক শিখে বাস আমল করা,
আমল করতে হবে। আল্লাহ তাআলা বুঝার এবং আমলকে তৌফিক দান করুন, এবং তর্ক বিতর্কে না জড়িয়ে আমরা আল্লাহদেরকে মহব্বত করব, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, ওলিয়াল্লাদের পদঙ্ক অনুসরণ করা তৌফিক দান,
আমিন
আমিন। ওনাদের মাধ্যমেই আমাদের দেশে ইসলাম এর প্রচার প্রসার হয়েছে ভারতবর্ষের মধ্যে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাই, ওনার মাধ্যমে 90 লক্ষ মুসলমান হয়েছে। এভাবে করে আমরা যদি দেখি তাহলেও অনেক অনেক আউলিয়া কামিলের জন্য আমাদের দেশে উপকৃত হয়েছে, এবং তাদের মাধ্যমেই আজকের আমরা অনেক অংশে দেখব অনেক বিপদ আপদ থেকে মুক্ত থাকি। করোনা ভাইরাসের দিকে দেখুন, এখন প্রাদুর্ভাব বেড়ে গেছে, বাংলাদেশের মধ্যে লকডাউন চলছে, তো যতটা হওয়ার কথা অতটা কিন্তু হচ্ছে না। নিঃসন্দেহে আমাদের বিশ্বাস আল্লাহর ওলিদের পদশূন্যর জন্য তাদের দোয়ার বদৌলতে এই কাজগুলো হচ্ছে। আরও যদি আমরা ইবাদত বন্দীগীর মধ্যে বেশি বেশি লেগে যাই, আল্লাহ তাআলার দরবারে আমরা ঝুঁকে যাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো এই মহামারী থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি জিনিস আমাদের সমাজে হয়ে থাকে, ব্যবসায়িক ক্ষেত্রে যে দেখা যায় ব্যবসা করতে গেলে সেখানে দোকানের মধ্যে যেমন লেডিসও আসে, জেন্টসও আসে, মহিলারাও আসে, পুরুষও আসে, কিন্তু এই মহিলা পুরুষের ক্ষেত্রে যে জিনিসটি দেখা যায়, মহিলা হোক পুরুষ হোক, মানে একটা জিনিস বিক্রি করার জন্য যতটুকু কথার প্রয়োজন এর চেয়ে অনেক বেশি কথা বলে থাকে, মানে অহেতুক অনেক কথা বলে থাকে, মহিলাদের সাথেও হোক পুরুষের সাথেও হোক। আমাদের সমাজে দেখা যায় এটা, যে একটা কোনো একটা জিনিস কিনতে যাবে, তো সেই জিনিসটা তার জন্য কিনতে গেলে যে যতটুকু কথা বলা দরকার তার চেয়ে অধিক কথা বলা, এইটা
গত মুজাকারায় এ বিষয়ে কথা হয়েছে। আর বিগত একটি মুজাকারের মধ্যে যে টপিকটা আমার মনে হয় যে আলোচনা হয়নি, আমিরুল হোসেন বলেছিলেন যে এই যে বিভিন্ন ইভেন্টের মধ্যে ইসলামী বোনেরা দোকানে ভিড় জমায় চুরি কেনার জন্য, তাদের নিত্য ওই সাজসজ্জা জিনিস কেনার জন্য, তো সেই সময়টার মধ্যে এতটা ভিড় হয় যে পরপুরুষ দোকানদার তাকে নিয়ে যায় যে আজকে রাতে আমার দোকান অনেক ভিড় হবে, মেয়েরা অনেক বেশি, তারা সাজসজ্জা জিনিস কিনবে, পাশাপাশি চুরি কিনবে, তো তাদেরকে চুরি পরিয়ে দেখাতে হয়। তো এখন একজন দোকানদার কত চুরি পরাবে এই জন্য অনেকে কি নিয়ে নেয়, এই বিষয়ে আমির সুনকে জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়টা কেমন। তো এই একটা বিষয়, আরেকটা বিষয় এটা যে অতিরিক্ত কথা, ফুজুল কথা, আমরা যেটাকে বলি অনর্থক কথা, এটা তো দুইটা বিষয়ের মধ্যে আমির সুনক যে মাদানী ফুল দিয়েছেন আমাদেরকে, তো সেট আলোকে বলার চেষ্টা করব। প্রথম কথা হলো অনর্থক কথা, যে আমরা যে উদ্দেশ্যে দোকানে যাই, ইসলামী বোন হোক ইসলামী ভাই হোক, এখন কিন্তু বর্তমানে অনেক ইসলামী বোনের দোকানও বেড়েছে, শুধুমাত্র ইসলামী বোনদেরই পণ্য, এবং ইসলামী বোনেরা যায় পাশাপাশি ইসলামী ভাইয়েরাও যায় সেখানে, কারণ তার ঘরে
মহিলারা দোকান,
যে মহিলার দোকান, আবার সেম পুরুষদের দোকান,
সেলসম্যান মহিলা,
হ্যাঁ পুরুষদের দোকান, সেখানে মহিলা কাস্টমার যায়। তো উভয়ের ক্ষেত্রে যে যত ফজুল অনর্থক কথা না বলা যায়, আমিরুল সুন্নাত বলেন যে অনর্থক কথা বলার মধ্যে দিন এবং দুনিয়া উভয়ের মধ্যে কোনো কল্যাণ নেই, তো এই অনর্থক কথা থেকে বাঁচা। কিন্তু আমিরুল সুন্নাত এক ধাপ এগিয়ে বললেন যে অনর্থক কথা তো এমন হয় যে নেকি নেই কিন্তু গুণাও নেই, এমন অনর্থক কথা আছে,
এটাকেই অনর্থক কথা বলে।
জি, কিন্তু এই এক ধাপ এগিয়ে আরও গুনাহের মধ্যে পড়ে যায়, যে দেখা যায় যে ওই দোকানদারকে আকৃষ্ট করার জন্য ইসলামী বোন তার অঙ্গভঙ্গি, তার কিছু রসিকতার কথা বলে, পাশাপাশি ইসলামী ভাই কেনাকাটার পাশাপাশি তার বিভিন্ন অন্য আদার্স খবরাদি বা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তাকে আকৃষ্ট করা,
যাতে
সে নিয়মিত কাস্টমার হয়ে যায়,
কাস্টমার হয়ে যায় এবং
অবসর সময় কাটানো যায়,
আরে অমুক দোকানে গেছিলাম ব্যবহারটা খুব
খুব ভালো,
খুব ভালো।
জি, তো এইভাবে দেখা যায় আমির হোসেন বলেন এরপর তো কত গুনাহের রাস্তা খুলে যায়। তো সেই কাজ থেকে ইসলামী ভাইদের বাঁচা আর ইসলামী বোনদেরও বেঁচে থাকা এই কাজগুলো থেকে, কারণ অনেক সময় হারাম কাজের মধ্যে পড়ে যেতে হয়। তো এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। সহজ পদ্ধতি, পদ্ধতি আমাদের মাদানী চ্যানেল কিন্তু শুধু সমস্যায় বলে না, সমাধান, আমির হোসেনের মাদানী মুজাকারা কিন্তু আলহামদুলিল্লাহ সমাধানে ভরপুর।
জি,
যেমন কারো লাগবে কি একটি ব্রাশ আর পেস্ট, এখন ভাই আপনার দোকানে কি ব্রাশ পেস্ট আছে, এটা আছে, এই যে কতগুলি কথা বলতে হয়। একজন ইসলামী বোন যে পর্দাশীল, যে কম কথা বলতে চায়, তার কথাকে সে আওয়াজটাকে গোপন করতে চায়, তার এমন কোনো পুরুষ নেই যে দোকান থেকে কিনে এনে দেবে, সে চাইলে পারে কাগজের মধ্যে লিখে সেই জিনিসটাকে দেখে দেয়া। তো সে এই দেখানোর মাধ্যমে তার যে আওয়াজের যে কণ্ঠটা সেটা কিন্তু সে গোপন রাখতে পারলো, পাশাপাশি সে কথা বলার যে অনর্থক কথা বলার মধ্যে পড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা থেকে বেঁচে গেল। তো এভাবে ইসলামী বোনেরা বাঁচতে পারে। আর ইসলামী ভাইও, ইসলামী বোন বলার পরে তার আর কথা বলার প্রয়োজন নেই, সেও কী করতে পারে, সে কথাটা বোঝার পরও না বোঝার ভান করার কথা বলার প্রয়োজন নেই, এভাবে বাঁচতে পারে। দ্বিতীয়ত, যে আগের কথাটা যে বলছিলাম যে চুরি পরানোর বিষয়টা, তা মিরাল সুনাত বলেন যে যারা চুরি পরায়, যারা এই অপেক্ষায় থাকে যে কখন এই ধরনের অনুষ্ঠান আসবে, ইসলামী বন্ধুদের ভিড় জমবে দোকানের মধ্যে, হ্যাঁ, আর আমার ওই বন্ধুর দোকানে আমি প্রতি চাঁদ রাতে তারপরে দেখা যায় যে পহেলা বৈশাখ ইত্যাদি বিভিন্ন ইভেন্টের মধ্যে যে সময় মানুষের কেনাকাটা একটু বেড়ে যায়, তো আমি তো যাই আমার বন্ধুকে সময় দেই, কেন অনেক ভিড় হয়। তা মিরাল সুনাত বলে তাদের জন্য বলছি যে পর পুরুষ, পর নারীর শরীরে হাত দেয়া, টাচ করা, এটা হারাম। তো এই জন্য যে বিষয়টা, আর ধরে চুরি পরানো, এটা তো অনেক বড় একটা গুনাহের কাজ এবং দীর্ঘমেয়াদি, এবং অনেক গুনাহের দরজা এর মাধ্যমে খুলে যায়। তো সেই কাজ থেকে বাঁচতে হবে। আমিরুল সুন্নাত এটা বলার পরে কিছু সমাধানও বলেছেন, যে এটা এমন হতে পারে যে দেখা যায় যে ঘরে মা বোন স্ত্রী যাদের জন্য চুরি কেনা হয়, পুরুষ যায়, পুরুষ গিয়ে তাদের মাপ নিয়ে গিয়ে সেই মাপের কথা বলতে পারে, বা ইসলামী বোন গেল সাথে ইসলামী ভাই গেল, তো ইসলামী ভাই তার ওয়াইফকে নিয়ে গেল, বোনকে নিয়ে গেল, মাকে নিয়ে গেল, সে দোকানদার থেকে নিয়ে নিজ হাতে পরিয়ে দিল, মুহরিম তার সাথে পর্দা নেই, সে পরিয়ে দিল। তো এইভাবে দেখা যায় যে বাঁচার চেষ্টা করে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দেয়।
এখানে আপনি ঘরে বসে নিজের চুরি নিজে পরে, তো দোকানে গেলে যে অন্যকে পরিয়ে দিতে হবে, কারণ কি
সেটাই
তো, নিজেরটা নিজে তো পড়তে পারে না,
অন্তরের চোরকে খুঁজে বের করা।
আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে আসানি দান করুক। আসলে লজ্জার একটা ব্যাপার স্যাপার আছে, হায়ার ব্যাপার স্যাপার আছে, তো এই লজ্জাও আমাদেরকে জানতে হবে। লজ্জা কাকে বলে, লজ্জা শরম হায়া আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আপনার অনেক বুজুগনিক গ্রামের ই থেকে বোঝা যায় যে লজ্জা তাদের কেমন ছিল। আজকের লজ্জা শরম আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, যত উঠে যাবে ততই আমাদের জন্য ঝামেলা হবে। আর এই লজ্জা যদি করে আমাদের কাছে এসে যায়, এর জন্য কী করা যায়?
আল্লাহু আকবার। লজ্জাশীলতার বিষয়টা তো এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে হাদিসে পাকের মধ্যে অনেক বর্ণনা দিয়েছেন, আর এ বিষয়ে অনেক হাদিসে পাক রয়েছে। একটি হাদিসে পাকের বিষয়বস্তু এমন রয়েছে যে লজ্জা হলো ইমানের অন্তর্ভুক্ত, লজ্জাশীলতা এটা ইমানের অন্তর্ভুক্ত। যার যত বেশি লজ্জা তার ইমান তত বেশি মজবুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে কিছুটা এমন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হলো সাইয়দুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সুবহানাল্লাহ।
তো তাদের মধ্যে এমন ছিল লজ্জাশীলতা, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আর তার বিনয়ের অবস্থা কেমন, সে কবরস্থানে গেলে কান্না এমনভাবে করতেন তার দাড়ি মোবারক ভিজে যেত। তিনি ছিলেন উসমানের গনি, এত বড় ব্যবসায়ী, কোনো হারাম পয়সায় নয়, সন্দেহজনক নয়, সম্পূর্ণ হালাল পয়সায় তিনি ছিলেন গনি, তিনি ছিলেন ধনী। তো আল্লাহ পাক আমাদেরকে লজ্জাশীল বানিয়ে দেখ। আর ইমান, তাকওয়া, লজ্জাশীলতা, এটা ইসলামী বন্ধের জন্য অনেক উপকারী এবং তাকে পরকালে সাফল্য অর্জনের জন্য অনেক এগিয়ে দেয়। আমির আল সুনাত বলেন যে তুলনামূলকভাবে ইসলামী বন্ধের বেশি লজ্জাশীল হতে হয়, আর বর্তমান যদি এটা কমে গেছে তারপরেও ইসলামী ভাইদের থেকে এখনও ইসলামী বন্ধের লজ্জাশীলতা বেশি এবং তাদের সেটা বজায় রাখা উচিত।
লেখা দেখবেন লজ্জায় নারীর ভূষণ,
জি,
অনেক জায়গায় লেখা দেখবেন। তো এটা আমাদের সমাজে হওয়া উচিত। আর অনেক অংশে দেখা যায় অনেকে শরী পর্দা করতে চায়, ঘরের স্ত্রী হোক, বোন হোক, মা হোক, কিন্তু অনেক সময় দেখা যায় স্বামী পর্দা করতে বারণ করে থাকে,
জি,
ভাই বারণ করে থাকে, আরে মানে গ্রাম্য হয়ে গেছো তো, তোমাকে মনে হয় জিন্নাতে ধরছে, তুমি মনে হয় এইটা হয়ে গেছো, ওটা হয়ে গেছো। অর্থাৎ পর্দার ক্ষেত্রে অনেক সময় আমাদের সমাজ,
যৌবনে পর্দা করনি, এখন বৃদ্ধ বয়সে উপনীত হচ্ছ,
অনেকে
এখন পর্দা করো,
অনেকে আছে মাদানী চ্যানেল দেখে তাদের মাইন্ড সেট আপ হয়ে যায় যে আমি একটু পর্দা করি,
জি।
অনেক মহিলারা দেখবেন, আমাদের অনেক মহিলারা আছে, ইসলামী বোন আছে আপনার বিভিন্ন জায়গায়, পর্দার জন্য নিজেকে মানে শুধরে নিয়েছে, আগে দুনিয়াদার ছিল এখন শুধরে নিয়েছে, কিন্তু সমাজ তাকে সাপোর্ট দেয় না, তাদের ফ্যামিলি তাকে সাপোর্ট দেয় না, এটা কতটুকু গর্হিত কাজ
তাদের জন্য। তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য আমির আল সুনাত মাদানী মুজাকারা দিয়েছেন যে পর্দা এমন একটি নিয়ামত এবং এমন একটি ফরজ ইবাদত এবং আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় যে এই পর্দা জান্নাতের মধ্যে বজায় থাকবে, জান্নাতের মধ্যে পর্দা বজায় থাকবে, এক রমণী ওখানে অপর কোনো পুরুষের দিকে তাকাবে না, আর সেখানে এই পর্দা বজায় থাকবে এই জন্য যে ওখানে নির্লজ্জতার কোনো কাজ নেই, গুনাহের কোনো কাজ নেই। কিন্তু মুফতি আহমদ ইয়ার খান নবী রহমতুল্লাহ বলেন যে সেখানে হলো যে এই যে লজ্জাশীলতা, এটার সাথে সম্পর্ক হলো পর্দার, আর এটা একটা ভালো কাজ, এজন্য জান্নাতও এটা থাকবে। আর নির্লজ্জতা এটা পর্দাহীনতার সাথে সম্পর্ক, আর জান্নাতে যেহেতু নির্লজ্জতা নেই এই জন্য সেখানে পর্দাহীনতাও থাকবে না, পর্দা থাকবে। তো ওখানে যে আল্লাহ তাআলা মুমিনের জন্য হুর নির্ধারণ করে রেখেছেন, কোরআনের আয়াতে কারণে বিষয়বস্তু আছে, কোনো চোখ তাদেরকে দেখেনি, স্পর্শ করেনি, তারা পর্দাবৃত অবস্থায় তাঁবুর মধ্যে তারা আল্লাহ তাআলার ইচ্ছায় তারা সেখানে আছেন, আবৃত অবস্থায় তাদের স্বামীদের অপেক্ষায় আছেন। তো এইভাবে দেখা যায় যে পর্দার যে বিষয়টা সেটা অবশ্যই করতে দেওয়া উচিত। আর আরেকটি বিষয় যেটা, যে পর্দা করা ভালো কাজ, যদি কেউ বাধা দেয় তো সে ভালো কাজে বাধা দেওয়ার মধ্যে সামিল হয়ে গেল নিজেকে, আর যেই কাজটা ছিল শত বছর পূর্বে,
দায়ুসের ব্যাপারটাও এখানে আসবে না,
দায়ুসের বিষয়টা আসবে, পাশাপাশি ভালো কাজে বাধা দেওয়ার যে বিষয়টা সেটা হলো যে মক্কার কাফেরদের যে বৈশিষ্ট্য ছিল, বিশেষ করে আয়াতে কারিমে একটা বিষয়বস্তু রয়েছে, ওলিদ বিন মুগিরা আরও কিছু কাফের যারা রয়েছিল তাদের কাজ ছিল যে ভালো কাজে বাধা দেয়া। তো আয়াতে কারিমাটা এমন ব্যাপক যে যারা ভালো কাজে বাধা দেয়, তো যারাই ভালো কাজে বাধা দেবে, ওই সময় তো এই কাফেরদের বিরুদ্ধে এই আয়াত নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম আজকে সারা ওই ব্যক্তির জন্য হবে যারা ভালো কাজে বাধা দেয়, ঠিক আছে? তো পর্দার বিষয় হোক, তারপরে দাড়ি রাখার বিষয় হোক, পাগড়ি রাখার বিষয় হোক, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ঘরে অহরহ বাধা দেয়।
হ্যাঁ, অনেকে আবার, আমি তো শুধু মহিলাদের কথা বলে ফেললাম, পুরুষও অনেকে আমাদের ই হয়ে যায়, নামাজি হয়ে যায়, দাড়ি রাখার নিয়ত করে ফেলে, দাড়ি রেখে ফেলে, কিন্তু ঘর থেকে সাপোর্ট পায় না, স্ত্রীর পক্ষ থেকে সাপোর্ট পায় না। তো এদিকটাও আমাদের দেখা উচিত। দর্শক শ্রোতা, আরজ করবো যে যদি কেউ আধও আগে মানে বেপথে ছিল, এখন সুপথে ফিরে এসেছে, তাকে আমাদের সাপোর্ট করা দরকার,
মারহাবা জানানো উচিত,
মারহাবা জানানো দরকার, তাকে উৎসাহিত করা দরকার। যদি কারো স্ত্রী পর্দা করা শুরু করে দেয়, আগে বেপর্দা হয়ে বাজারে যেত, এখন তার উচিত এখন বাজার করে দেয়া, পানি আনতে যেত তো পানি ঘরে মানে স্বামীর উচিত এনে দেয়া, যাতে করে আরও সাপোর্ট দেয়া যে না আমার স্ত্রী পর্দা করছে, তাকে আরও আমি সাপোর্ট দেই, পর্দার মধ্যে রাখার চেষ্টা করি। এটা খুবই আমাদের জন্য জরুরি এই কাজগুলো করা।
আচ্ছা, লজ্জাশীলতার বিষয়ে একটু কথা বলবো, যেটা আমির রসনাথ কিছু মাদানী ফুলের আলোকে, যে আমির রসনাথ বলেন লজ্জা এমন একটা জিনিস যে এটা সার্বজনীন, এটা মুসলমান বলেন, গাইরে মুসলমান বলেন, অমুসলিম এমন কি অনেক পশু পাখির মধ্যে সেই লজ্জা রয়েছে,
দেখা যায়।
তো এখন যে বিষয়টা, মুসলমানদের লজ্জা অবশ্যই বজায় রাখতে হবে। আর আমির রসনাথ বলেন যে লজ্জার আবার প্রকারভেদ আছে।
আচ্ছা,
যেমন কারো দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে, তো তিনি বলেন যে এই লজ্জা কিন্তু সে ইমানের সাথে সম্পর্কিত না, যে এটা ইমান, যার যত বেশি লজ্জা তার ইমান তত বেশি মজবুত, তো এটা না, বরং এটা ইসলাম বিরোধী একটা লজ্জা, এটা এটা আমাকে প্রতিনিয়ত জাহান্নামের দিকে নিয়ে যাবে। পাগড়ি পড়তে লজ্জা লাগে, হ্যাঁ, নামাজ পড়তে লজ্জা লাগে, যে অনেকদিন ধরে পড়ি না এখন কীভাবে যাবো, ইত্যাদি সুন্নত মেসওয়াক করতে লজ্জা লাগে, সাদা পোশাক পরবো মুর্দারের পোশাকের মতো লজ্জা লাগে। তো এই যে বিষয়গুলো লজ্জা, তো আসলে এটা প্রকৃত লজ্জা নয়, বরং এই লজ্জা প্রকৃত লজ্জা যে যখন পড়তে হবে হাসরের মধ্যে, কবরের মধ্যে, তো সেই লজ্জায় পড়ার এটা মাধ্যম হবে। তো এই জন্য এই ধরনের লজ্জাকে আমাদেরকে উপেক্ষা করে আমাদের প্রকৃত লজ্জাশীল হতে হবে, তখন ইনশাআল্লাহ ইমানের স্বাদ পাওয়া যাবে এবং আমল আমাদের সঠিক হবে।
হ্যাঁ, এখানে আরেকটি জিনিস হচ্ছে, দেখুন শুধু মহিলাদের ক্ষেত্রেই পর্দা এরকম, মহিলাদের ক্ষেত্রে তো পর্দা রয়েছে, পুরুষদের ক্ষেত্রে পর্দা আছে, পুরুষদেরও পর্দা রয়েছে। এখন পুরুষ সে তাদের পুরুষদের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ, সেজন্য কি খালি গায়ে সে ঘোরাফেরা করবে নাকি, এরকম তো নয়, তো খালি গায়ে ঘোরাফেরা করবে না, খালি মানে অবশ্যই কাপড় চোপড় পরবে, অবশ্যই সব কিছু ই করবে, তারপরে সে আপনার ই করবে। তো এই জিনিসগুলো আমাদের দেখা উচিত, বোঝা উচিত। লজ্জাশীলতা এটা ইমানের সাথে যেহেতু রয়েছে, লজ্জা ইমানের অঙ্গ রয়েছে, অর্ধেক বলা হচ্ছে অনেক সময়, হ্যাঁ, তো নিঃস্ব ইমান বলা হয়েছে, তো সেজন্য আমরা মানে লজ্জার ব্যাপারটা অবশ্যই দেখব। আর বুজুর্গানের দিন দিন আমরা ই করবো, অনেক সময় দেখা যায় কিতাবে বর্ণিত রয়েছে যে যদি লজ্জাশীল ব্যক্তি আপনার গোসলের মধ্যেও যেত, তখনও লজ্জাশীলতার কারণে সে নিজেকে এমন মানে ছুপানোর চেষ্টা করতো, গোপন করার চেষ্টা করতো। সুবহানাল্লাহ, এই কাজগুলো আমরা করার চেষ্টা করব। এবং নবী রহমত শফি উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক অন্ধ সাহাবি তশরিফ আনলেন, তো তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ঘরের মধ্যে যেতে বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ ফরমালেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো অন্ধ, দেখতে পাচ্ছেন না, বলছেন তুমি তো দেখতে পাচ্ছ, দেখুন কতটুকু শিক্ষা আমাদের জন্য দিয়েছেন। তো সেজন্য অনেক গুরুত্ব রয়েছে, লজ্জাশীলতার গুরুত্ব রয়েছে, পর্দার গুরুত্ব রয়েছে, এগুলোর দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো, আর নয়তো আমাদের জন্য অশনি সংকেত যেভাবে বাড়ছে আরও বাঁচতে থাকবে। আল্লাহ তালা হেফাজত করুন আমাদেরকে, ইমান ও আকিদা, আমাদের ইমান ইজ্জাত আবরুকে আল্লাহ তালা হেফাজত করুন, আমিন। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে যারা ছোট বাচ্চা 7 বছর বয়সে নামাজের জন্য ডাকা এবং পরবর্তীতে নামাজের জন্য কঠোরতা করা, যখন 10 বছরে উপনীত হয় নামাজের জন্য কঠোরতা করা। এখন আমাদের মধ্যে, সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই কঠোরতা করতে গিয়ে অনেক মা বাপ সন্তানদের গালিগালাজ করে, অনেক মানে মাদানী মুজাহিদ শাদিদ কথাটা উল্লেখ করেছে, মানে খুব জবরদস্তি এবং মারধরও করে থাকে অনেক মা বাবা। আপনি দেখবেন অনেক জায়গায় নামাজের জন্য, পড়ার জন্য প্রহার করে থাকে, মানে এমনভাবে প্রহার করে থাকে শরীরে দাগ পড়ে যায় এবং অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থেকে যায়, খুব কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে যায়। এই ব্যাপারে আমরা সুন্নাতের গুরুত্বপূর্ণ কিছু পয়গাম কিন্তু দিয়েছেন,
আমির সুন্নাত তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন,
জি,
যে নামাজ তো অবশ্যই পড়াতে হবে, তো সেখানে প্রতিনিয়ত পিতামাতাদের উত্তম থেকে উত্তম কৌশল
অবলম্বন,
নিজেকে খুঁজতে হবে এবং সেটা অ্যাপ্লাই করতে হবে। তো আমির সুন্নাত বলেন যে আমার ছেলেদেরকে আমি নামাজ পড়ার জন্য অবশ্যই বাধ্য করেছি, তাদেরকে ঘুমোতে দিনে, এমন হয়েছে যে নামাজের জন্য বলেছি, সেজদার মধ্যে গিয়ে ঘুমিয়ে গেছে, আবার ওযু করি, আবার নামাজ পড়েছি, কিন্তু আমি ছাড়িনি। আমির রসুল বলেন সেটাকে আমি ধ্যান ধুনের সাথে, মানে একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে এবং খুব আপ্রাণ চেষ্টা করে আমি কিন্তু সেই কাজটা করিয়েছি, আলহামদুলিল্লাহ আমি সেই ক্ষেত্রে সফল, আমি তাদেরকে নামাজ পড়াতাম। আর আমি এই জন্য পড়া দাম যে কোরআনুল কারিমের মধ্যে আয়াতে কারিমে বিষয়বস্তু আছে, তুমি বাঁচো এবং তোমার আল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের ইন্ধন থেকে। তো এই আয়াতে কারিমের বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমিনুল সুন্নাত এটা করেছেন। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা যে আমাদের বাচ্চাদেরকে নামাজ পড়াবো, এখন দেখা যায় আমি নামাজ পড়াবো তার উপর কিন্তু ফরজ হয়নি, নামাজ ফরজ হয়নি। এখন যেই কাজটা ফরজ হয়নি, যে কাজটা সে ছেড়ে দিলে তার গুনাহ হবে না, সেই কাজটাকে যদি আমি এখনই গালিগালাজের মাধ্যমে তাকে কটাক্ষমূলক কথা বলে তার সাথে অশ্লীল আচরণ করে আমি সেই কাজটা বাধ্য করি, তো তার মধ্যে তো সেটার প্রতি আগ্রহ, সেটার প্রতি ভালোবাসা জন্মাবে তো দূরের কথা। সে তো মনে করবে আমি একটু সবল হই, এই কাজ তো করবই না, তখন পিতামাতার অবাধ্য হবে, আল্লাহ তাআলার নাফরমান হবে, আমার নবীর সুন্নত থেকে দূরে সরে যাবে। এই জন্য যে বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমিরুল সুন্নত বলেন যে শফকত, মহাব্বত, ভালোবাসা এভাবে দিয়ে তাদেরকে কী করে নামাজের ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। আর গালি দেওয়া এটা যদি প্রকৃত গালি হয়ে থাকে, মানে গালি এখন ভাষা অনেক ধরনের আছে, তো গালি হয়ে থাকে তো এটা তো না মুসলমানের জন্য অনুমতি আছে, না কোনো পিতামাতার জন্য অনুমতি আছে, না কোনো শিক্ষকের জন্য অনুমতি আছে, কারোর জন্য অনুমতি,
প্রহার করার ক্ষেত্রে যে শরীরে অঙ্গ
প্রহার করা, এমন প্রহার করা যেটার মাধ্যমে তার রক্ত বের হয়ে যায়, আঘাত পড়ে যায়, সেই প্রহার করা না পিতামাতার জন্য অনুমতি আছে, না শিক্ষকের জন্য, না ইমামের জন্য, না মুয়াজ্জিন, কারোর জন্য নেই। অতএব ইসলাম তো নিরাপত্তা, ইসলাম তো ভালোবাসার পয়গাম শুনিয়ে থাকে।
জি জি।
তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমির আলাহ সুন্নাত খুব চমৎকার বলেছিলেন, ইসলামী বন্ধুদের বোঝাতে গিয়ে এই কথা বলেছিলেন, আমি এখানেও বলবো যে কিছু ঘটনা আমাদের মনে রাখা, যে উত্তম থেকে উত্তম কৌশল অনুযায়ী কীভাবে নামাজ পড়ানো যায় সেটা করতে হবে। অনেক সময় কী করে বাচ্চারা খুব রাগ জিদ করে, দেখা যায় কিছুক্ষণ আপনি অন্যমনস্ক হবেন তা সে জিদটা চলে যাবে, আবার আপনার কাছে চলে এসেছে। ঠিক তেমন নামাজ পড়তে বলার পরে যদি সে নামাজ পড়তে আগ্রহ না দেখায়, কিছু সময় অপেক্ষা করা, ওয়াক্ত আছে, এর মধ্যে তার সাথে কিছু কুশল বিনিময় করা, তার মাইন্ডটাকে সেট করা, তো দেখা যায় কিছুক্ষণ পর আবার সেট হয়ে যাবে। আমরাও তো অনেক ক্ষেত্রে আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, তো এইটা আর এই একটা বিষয়। আর পাশাপাশি এই কঠোর অবস্থার মধ্যে অনেক সময় অনেক ইসলামী ভাই, ইসলামী বোন, তাদের সাংসারিক জীবন অনেক কী হয়, ওই যে পর্দার যে বিষয়টা, আমি ওখানে একটা পয়েন্ট মনে পড়েছে, আমির হোসেন বলেছেন যে ইসলামী বোন পর্দা করতে যায়, ইসলামী ভাই না করে, তখন ইসলামী বোনও কী করে,
ইসলামী বোন পর্দা করতো, ইসলামী তো পর্দাশীলী মহিলা পুরুষ,
আমি বলি হ্যাঁ মানে মহিলা পর্দা করতে চায়,
জি
আর কি ভাই তার স্বামী,
আমরা ইসলামী বোন তো তাকেই বলি যিনি পর্দার মধ্যে থাকেন,
নাম প্রত্যেক মুসলমানে ইসলামী বোন আর প্রত্যেক ভাই ইসলামী ভাই। তো সেই হিসাবে বলছি যে যখন মহিলা পর্দা করতে চায় তো তার স্বামী কি নিষেধ করে, তো দেখা যায় সেই মহিলা আপনার জিদ করে, রাগ করে করে স্বামীর সাথে পর্দার জন্য খারাপ আচরণ করে। তা আমির আলহ সুন্নাত বলেন যে এইসব ক্ষেত্রে খারাপ আচরণ না করে, স্বামীর সাথে খারাপ আচরণ না করে দোয়া করা এবং কৌশলে সেই ফরজ পর্দাটা অবশ্যই করা। আর এই ক্ষেত্রে আমির আলহ সুন্নাত বলেন যে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটাকে মনে রাখা, যিনি ফেরাউনের ঘরে,
ফেরাউনের ঘরে পর্দা করেছেন,
ফেরাউনের ঘরে ছিলেন,
করেছেন,
জি, যিনি ছিলেন আল্লাহ তাআলার নাফরমান
দুশমন
এবং চির জাহান্নামী,
ইসলামের দুশমন,
আর তিনি ছিলেন জান্নাতি, মুসা আলাইহিস সালাম এর উপর ঈমান এনেছিলেন,
সুবহানাল্লাহ।
তো তিনি পরবর্তীতে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, কিন্তু সে উহ শব্দটা করেনি, তিনি ইসলাম ছাড়েনি। তো দেখা যায় যে আমাদের ইসলাম, আমাদের যে মহিলা এবং পুরুষের মধ্যে, ঘরের মধ্যে, সাংসারিক জীবনে যে ইসলামিক বিধান পালনের ক্ষেত্রে অনেক ধরনের বার্গেটিং হয়ে যায়। তো আমির আলহ সুন্নাত বলেন এই ধরনের বার্গেটিং, এই ধরনের তর্ক বিতর্ক, এই ধরনের আচরণ অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক সময় পরিবেশ খারাপ হয়ে যায়। তো তো এই ঘটনাটা মনে রাখার জন্য যে একজন কাফিরের সাথে সংসার করে সে যে জান্নাতি হতে পারে, তো আমরা তো মুসলমান, যেই ভাই পর্দার জন্য এখন নিষেধ করে, যেই ভাই বেশি ইবাদত করার জন্য নিষেধ করে, যেই ভাই কোরআন সুন্নাহর নেকি দাওয়াত দেওয়ার জন্য নিষেধ করে, তো সে তো মুসলমান, তো তাকে বেশি ভালোবাসা দিলে, তার সাথে সেইভাবে আচরণ করলে দেখা যায় আল্লাহ তাআলা তাকে তার অন্তরকে ঘুরিয়ে দিতে পারে। তো সেজন্য অপেক্ষা করা এবং এই ঘটনাগুলো মনে রেখে কাজ করে যাওয়া,
কাজ করে যাওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান।
আমিন।
যেখানে যে কাজটি জরুরি যেখানে যে কথাটা জরুরি রয়েছে সেখানে সেই কাজ সেই কথা যদি আমরা বলতে পারি করতে পারি তখন দেখবেন সকল কাজ আসানের সাথে হয়ে যাবে। আমরা যেখানে যেটা দরকার সেখানে সেই কাজটা করতে পারি না, নিজের অনেক সময় দেখা নিজের পায়ে নিজে কুড়াল দেওয়ার মতো অনেক কাজ আমরা করে ফেলি। তো সেজন্য আমরা সর্বক্ষেত্রে আল্লাহ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদারির মধ্যে নিজেকে নিয়োজিত রাখি। যদি লাইন বিচ্যুতি হয়ে যায়, সবার ক্ষেত্রেই লাইন বিচ্যুতি হতে পারে, স্বাভাবিক, শয়তান আমাদের সকলের প্রকাশের শত্রু। আমরা যারা এখানে স্টুডিওতে রয়েছি আমাদেরও শয়তান যেভাবে প্রকাশের শত্রু, যারা শুনতে পাচ্ছেন তাদেরও শয়তান প্রকাশের শত্রু। তো সেজন্য আমাদের সকলকে ভুল হয়ে গেল তওবা করে নিতে হবে, ভুল হয়ে গেছে তওবা করতে হবে, গুনাহ হয়ে গেল তওবা করে নিতে হবে। তো বারবার তওবা করলে, বারবার ইস্তেগফার করলে, বারবার নিয়ত পাক্কা করলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন এক সময় না এক সময় আমরা আল্লাহ তাআলার যেই ফরমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেই দিকগুলো সেই রাস্তাগুলো আমার জন্য আসান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনি ঝগড়া করবেন, বিবাদ করবেন, আপনি দেখবেন পরবর্তীতে আপনার থেকে তার মন উঠে যাবে। সেজন্য মোহাব্বত ভালোবাসা যেটা মুনাববি বললেন, এটা একটা আছে না যে মোহাব্বতে যে জিনিসগুলো আপনি করাতে পারবেন তাকে মারধর করে সেই জিনিসগুলো করাতে পারবেন না। তো মোহাব্বত 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 নরম নরমি নরমি এই জিনিসগুলো আমাদের জন্য খুব জরুরি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সোহেব ভাই আমাদের সাথে রয়েছেন, কালাম আমরা শ্রবণ করে থাকি, আসুন আমরা কালাম শ্রবণ করি।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গ মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন দুরুদে পাক পাঠ করে নিই। সুনলে আলা রাসূলিনা সুনলে আলা হাবিবিনা সুনলে আলা মুহাম্মাদিন সুনলে আলা শাফিঈনা সুনলে সুনলে আলা মুহাম্মাদিন খাফ না রাখ রাজা জারা তু তো হে আবদ মুস্তাফা খাফ না রাখ রাজা মুস্তাফা তেরে লিয়ে আমান হ্যায় তেরে লিয়ে আমান হ্যায় সুনলে আলা শাফিঈনা সুনলে আলা সুনলে আলা মুহাম্মাদিন। সুনর মদিনা আমার আমার প্রাণের মদিনা সুনর মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুনর মদিনা আমার প্রাণের মদিনা সুনর মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় তো ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জন্নতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জন্নতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর চুয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর চুয়া পেলে হলে সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবির লামে সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবির লামে সদা এসেছে। অদম বলে কেমন করে যাব মদিনা, অদম বলে কেমন করে যাব মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হা ভুলিনি ভুলব না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, দর্শকের কল অনুযায়ী আমরা কল শ্রবণ করবো। এর আগে একটি টপিক নিয়ে আলোচনা করতে চাই। আমাদের এই ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, এবং পুরো বাংলাদেশের মধ্যেই আমাদের মসজিদ, অগণিত মসজিদ রয়েছে, এবং প্রত্যেক মসজিদের মধ্যেই ইমাম সাহেব রয়েছেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে থাকেন, মুসল্লিদের খেদমত করে থাকেন, মসজিদের খেদমত করে থাকেন, খাদিম সাহেব হয়ে থাকেন, খতিব সাহেব হয়ে থাকেন। তো যে বিষয়টি দেখা যায় বিভিন্ন জায়গায়, ইমাম সাহেব আপনার কী হয়, ছুটিতে চলে যায়, মাসের মধ্যে তিনি ছুটিতে চলে যায়। ছুটিতে চলে তো গেলেন, তিনি ছয় দিন সাত দিন অথবা এর চেয়েও বেশি ছুটি কাটালেন, কিন্তু বেতন কিন্তু পুরোটাই নিয়ে নেন। কোনো মসজিদে যে বেতন কাটা হয় এরকম কোনো, তো আপনি অ্যাবসেন্ট করলেন কোনো কোম্পানির চাকরি করছেন, তো সেখানে আপনি অ্যাবসেন্ট করলে ছুটি মঞ্জুর না হলে বেতন কাটা হয়। তো কিন্তু মসজিদের মধ্যে এরকম বেতন কাটা হয় এটা মনে হয় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যেটা আপনার আমিলুস সুন্নাতের খিদমতে প্রশ্ন করা হয়েছিল যে সেক্ষেত্রে ইমাম সাহেবদের কি বেতন কাটা হবে কিনা, তো আমিলুস সুন্নাত খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছিলেন। মাদানী চ্যানেল যেহেতু এখানে হক কথা তো বলতেই হবে, সেটা হোক ইমামের জন্য হোক আপনার কোনো অফিসারের জন্য হোক মুসলমানদের জন্য সকলের জন্য সমান। তো ইমাম সাহেবরা যেহেতু মসজিদের মধ্যে যারাই থাকেন তারা এই মসজিদের খিদমতে থাকেন, অনেক সময় দেখা যায় কোনো বক্তা সে ওয়াজ নসিহত করে থাকেন, তো ওয়াজ নসিহত করলে আপনার ওয়াজ নসিহত করলে সে ওই মসজিদ এটাকে শো রাখে যে আমি ইমাম অথবা খতিব, কিন্তু পুরা বছর অথবা একটা সিজন থাকে, সিজনের মধ্যে সে ওয়াজ নসিহত করে বেড়ান, কিন্তু মসজিদকে তিনি শো রাখেন যে আমি ওই মসজিদের ইমাম অথবা ওই মসজিদের খতিব। তো এই ক্ষেত্রে আমলে সুন বলেছেন যে যেহেতু এলাকাবাসী যারা মসজিদের আশেপাশে রয়েছেন তাদের জন্য একটা ই থাকে যে ইমাম সাহেবদের প্রতি তাকিয়ে থাকেন, তারা কিছু বলবেন শিখাবেন অথবা একটা ই করবেন, কিন্তু এই ইমামের ফয়েজ বারাকাত থেকে মুসলমান ইকরাম যারা থাকেন তারা অনেকটা বঞ্চিত থাকেন। সেক্ষেত্রে ইমামের উচিত হচ্ছে যতদিন তিনি অ্যাবসেন্ট করেছেন নামাজ পড়াননি ততদিন তার কী করা, বেতন কর্তন করে নেয়া এবং কেটে নেয়া, এটা তার জন্য জরুরি। কেননা সে অতিরিক্ত টাকা না কমিটি তাকে দিতে পারবে, যেহেতু ওয়াকফের টাকা সকলের টাকা, কমিটি তাকে দিতে পারবে তা না নিজে তিনি নিতে পারবেন। এখন এখানে মানবিক দৃষ্টিকোণ যদি দেখেন তাহলে শরীয়তের উপর তো আগে আমাদের আমল করতে হবে, মানবিক দৃষ্টিকোণ তো পরে, শরীয়ত তো আগে আমাদের। তো সেহেতু ইমাম সাহেবদের, হ্যাঁ এখানে কয়েকটি জিনিস রয়েছে আমাদের সমাজের মধ্যে, তারাবিও চলে আসছে, গুরুত্বপূর্ণ একটা আমাদের নামাজ, অনেক জায়গায় তারাবিহির জন্য হাফিজ সাহেব নিয়োগ অলরেডি দেওয়া হয়েছে, ইন্টারভিউ নেওয়া হয়েছে। কিন্তু ইমাম সাহেবদের যে ইজারার ব্যাপারটা, ইজারা আপনি দেখবেন বিভিন্ন হাট বাজার ইজারায় নেওয়া হয়, অর্থাৎ বেতনভুক্ত এই ইজারা সিস্টেম, অর্থাৎ এমপ্লয়ি যে আমরা নেই কর্মচারী নিয়োগ দেই, তাদের একটা রুলস রয়েছে ইসলামী শরী আমাদের কিছু নিয়ম নীতি দিয়েছেন যে কিছু শর্ত সাপেক্ষে হয়ে থাকে, শর্ত মেনে নেয়া ইজা এবং কবুল এগুলো করতে হয়। এখানে বেতন নির্ধারণ করতে হয় কত টাকা বেতন হতে হবে এবং কয় ঘন্টা সে ডিউটি পালন করবে, এটারও একটা কি নির্ধারণ হয়ে থাকে। এখন বলবেন ভাই নামাজ পড়ালে সে কয় ঘন্টা আপনার ই করবে, তো সেক্ষেত্রে ইসলামী শরিয়াত আমাদেরকে দিয়েছেন নামাজ পড়ানোর জন্য তো সে ইজারা হতে পারে না, অর্থাৎ সে নিযুক্ত হতে পারে না, আপনি নিতে পারেন, কারণ সে নামাজ তো তার জন্য তার নিজের নামাজ পড়তে সব কীভাবে হবে, নামাজের এটা তো বিক্রি করতে পারেন না অথবা ক্রয় করতে পারে না। সেক্ষেত্রে ইসলামী শরিয়াত এখানে হিলা বের করেছেন, ইসলামী শরিয়াত বলেছেন যে এখানে তার টাইমকে সময়কে আপনি মূল্যায়ন করতে হবে যে একজন ইমাম সাহেব তার পাঁচক নামাজ পড়াতে কত ঘন্টা সময় লাগে। এভাবে আপনারা যে ফজরের নামাজ কখন আজান দেবে, আজান থেকে নামাজের পর পর্যন্ত এতটুকু সময় আপনি নির্ধারণ করুন, আধা ঘন্টা সময় ফর এক্সাম্পল, এরপরে জোহরের সময় আসরের সময় কতটুকু, এতটুকু এতটুকু লিখে পাঁচক নামাজের, অথবা অন্য কোনো যদি মক্তব্য পড়াতে হয় তো মক্তব্যের সময়টা আপনি ওখানে অ্যাড করে নিন। এরপরে আপনি তার সাথে চুক্তিতে আসুন যে আমি এই এই সময়গুলোকে আপনার সাথে চুক্তি করছি, এত টাকা আপনাকে স্যালারি দেওয়া হবে অথবা হাদিয়া দেওয়া হবে, আপনি যে নামই দেন না কেন। এখন এইটা চুক্তি হয়ে গেল, এই সময়টা তাকে দিতেই হবে। এরপরে এখন কেউ যদি এখন সভাপতি সাহেব সে অনেক টাকা পয়সা মালিক রয়েছে, সে যদি ইচ্ছে করে আমি নিজে নাকি ইমাম সাহেবকে আমি 10,000 টাকা দিয়ে দিলাম, আর হাবা আপনি হাদিয়া সব দিয়ে দেন, আপনি কেউ বারণ করবেন না, কিন্তু যেহেতু ওয়াকফের টাকা, যে মসজিদের 10 জনের টাকা যেহেতু আসে ওয়াকফের টাকা হয়ে যায়, এই ওয়াকফের টাকা দিয়ে না ইমামকে আপনি মাফ করে দিতে পারবেন ছুটি বেশি কাটালে, না বেশি টাকা দিতে পারবেন, না কোনো কিছু করতে পারবেন, এটা শরীয়তের বিভিন্ন মাসাইল রয়েছে। তেমনইভাবে এখন এই তারাবির ক্ষেত্রেও আমাদের সমাজে এটা হয়ে যায়, বিভিন্ন মসজিদে হাফেজ সাহেব তো রেখে নেয়, হাফেজ সাহেব রেখে নেয় না, তাদের কোনো চুক্তি করা হয় যে কত টাকা দিবে তাদেরকে, যত কালেকশন হবে। অথচ ইসলামী শরীয়তের মধ্যে আমি সুন্নাত স্পষ্ট লিখেছেন তারাবির জন্য চান্দা কালেকশন করা, যে হাফেজ সাহেবের জন্য চান্দা দেন, হাফেজ সাহেব আমাদের জন্য এতদিন নামাজ পড়িয়েছে, হাফেজ সাহেব আমাদের জন্য এটা করেছে, হ্যাঁ হাফেজ সাহেবরা পুরা রমজান আমাদের, তাদেরও একটা ফ্যামিলি রয়েছে, তাদেরও একটা ই রয়েছে, তাদেরকেও আপনারা সহযোগিতা করুন, আজকে 10 রমজান হয়ে গিয়েছে, আজকে 20 রমজান, এভাবে এলান করে কিন্তু 20 রমজান হয়ে গিয়েছে, আমাদেরকে তো বিদায় দিতে হবে 27 রমজান। তো এই যে অ্যালার্মগুলো করছেন, তার কি কোরআন শরীফ শুনিয়ে তো টাকা নেওয়ার রাইজ নেই? তো সেক্ষেত্রে ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা, যে আপনি 8:30 নামাজ হলে আপনি 7:00 থেকে তার পারিশ্রমিক নির্ধারণ করুন, যে 7:00 থেকে 9:00 পর্যন্ত 2 ঘন্টা সময় আপনার, এই সময়কে আমি ই করলাম এত টাকার বিনিময়ে। এখন আপনার যত টাকা উঠে, আপনি উঠুক বা না উঠুক, মসজিদের জন্য চান্দা করবেন, যেভাবে সর্বসময় করে থাকেন, যে মসজিদের সার্বিক কাজ পরিচালনা করার জন্য আপনারা কি দান করুন, শুধু তারাবির জন্য আপনি চান্দা কীভাবে কালেকশন করবেন, মসজিদের সার্বিক কাজ পরিচালনার জন্য আপনি চান্দা করুন। চান্দা করার পরে যখন আপনার এই যেই টাকা নির্ধারণ করে, 10,000 হোক অথবা 15,000 হোক অথবা 20,000 হোক, কিন্তু আপনি যা দিবেন নির্ধারণ করেছেন, তো এই টাকা উঠুক বা না উঠুক, তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে তা পে করা। আর যদি বেশি উঠে থাকে তখন আপনি বোনাস হিসাবে দিয়ে দিন, যে আমি বোনাস হিসাবে তাদেরকে দিলাম। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কমিটি যারা রয়েছেন আমাদের বিভিন্ন মসজিদের মধ্যে, ম্যাক্সিমাম কমিটিগুলো যাদের ইসলামের জ্ঞান নাই, তো সেজন্য এই জিনিসগুলো আমাদের জানতে হবে, মুফতিয়ানে কেরাম থেকে জেনে বুঝে আমাদের এই কাজগুলো করা উচিত। করলে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো আমাদের এই কাজগুলো সঠিকভাবে সম্পাদন হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই কাজগুলো আমরা করে থাকি। ইমাম সাহেবদের নিকটও অনুরোধ যে আপনারা যত কালেকশন হবে, 30,000-40,000, অনেক সময় 1,00,000 টাকা অনেক মসজিদে পেয়ে যায়, খুশি হয়ে যায়। তো এই টাকাগুলো আপনি নিচ্ছেন, আপনি একটু মুফতিনে কেরামের কাছে জিজ্ঞাসা করে নেবেন টাকাগুলো কীভাবে নেবেন, আপনি আপনার চুক্তি কত টাকা হয়েছে, আপনি কত ঘন্টার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তো এই জিনিসগুলো ইসলামী শরীয়তের বিধান রয়েছে, তো এই বিধানগুলো আমরা মেনে চলি। আর ইমাম সাহেব যদি বেশি ছুটি কাটায় তাহলে অবশ্যই তাকে এই ছুটিগুলো কর্তন করে নেবেন। যখন আপনি কর্তন করবেন, অথবা আমাদের সমাজের মধ্যে মনোরমায় দেখবেন ইমাম সাহেবদের ছুটি কয়দিন হবে এটাও কোনো চুক্তিতে করা থাকে না। ইমাম সাহেব যাদেরকে আপনারা নেবেন অবশ্যই চুক্তি করুন যে মাসিক আপনাকে 4 দিন অথবা 6 দিন ছুটি দিব, এবং যেগুলো সরকারি ছুটি রয়েছে, শবে বরাতে ছুটি রয়েছে, শবে মেরাজে ছুটি রয়েছে, এরপরে আপনার আমাদের বাংলাদেশি যে দিবসগুলো রয়েছে এই ছুটি রয়েছে, এই ছুটিগুলো সে পাওনাযোগ্য, যেহেতু সে একটা জায়গায় চাকরি করছেন, যেভাবে সরকারি ছুটি রয়েছে সে সরকারি ছুটিও সে পাবে। তো এই ছুটিগুলো আপনার লিপিবদ্ধ করেন, এবং এভাবে চুক্তি করে যখন পরিপূর্ণভাবে করবেন, তখন দেখা যাবে যে ইনশাআল্লাহ তাআলা এই আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। এই কথাগুলো আমরা নেগেটিভভাবে না নিয়ে পজিটিভলি নেই, শরীয়তের বিধানের উপর আমরা আমল করি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি সেক্টর সুন্নাতের অনুসারী হবে এবং শরীয়ত মোতাবেক আমরা নিজেকে চালাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমজান যেহেতু একবারে সন্নিকটে আমাদের রয়েছে, যেটি রমজান আসলে, যদিও রমজানের সাথে সম্পৃক্ত না এই ব্যাপারটি, তারপরেও আমাদের মাঝে, সমাজের মধ্যে রমজান আসলেই এই কাজটা করতে আমরা উদ্বুদ্ধ বেশি হই, সেটা হচ্ছে জাকাত আদায়। এই জাকাত আদায়ের ব্যাপারে আমাদের কী করণীয়, যদিও রমজানের সাথে সম্পৃক্ত না, যে কোনো মুহূর্তে যদি আমার সম্পদের অতিরিক্ত যেটা নিসাব পরিমাণ যদি 1 বছর পূর্ণ হয়, তখন তার কি জাকাত আদায় করতে হবে,
যে কোনো,
সেটা যে কোনো মাসে হোক, রমজান ছাড়া শাওয়াল মাসে হলেও, জিলকাদে মুহাররমে হলেও হতে হবে, কিন্তু রমজানে আমরা বিশেষ করে দিয়ে থাকি জাকাত, সেক্ষেত্রে কী করণীয়?
আসলে এটা একটা বরকতময় মাস, এটা মানুষের একটা হিসাব কিতাব রাখাও সহজ হয়। তো এটা মনে রাখতে হবে, যদি কারো মনে করেন রমজানের পরে শাওয়াল হোক, জিলকদ, জিলহজ বা আরও মহরম, সফর, এই টাইমে তার বর্ষর পরিপূর্ণ হয়, জাকাত আসে, কিন্তু সে রমজান আদায় করে দিল, তো এটা তো প্রবলেম নেই, সে আগে আদায় করে দিল, আগে আদায় করা যায়, পুরো বর্ষ জাকাত আদায় করা
যায়।
কিন্তু যদি এমন হয় যে রমজানের আগে তা জাকাত মাস 1 বছর অতিবাহিত হয়ে গেল, ফরজ হয়ে গেল, তো সে ইচ্ছাকৃতভাবে 1-1.5 মাস পরে রমজান, রজব মাসে তার জাকাত ফরজ আদায় করা, এখন সে বলে আমি রমজান আদায় করব, তো বিনা কারণে এই পর্যন্ত লেট করা, এটা তার জন্য গুনাহের কাজ। তো এই জন্য এভাবে লেট না করা, দেরি না করা, যখনই জাকাতের বছর পরিপূর্ণ হবে সময় হিসাব করে, অনেকে ভুলে যায়, অনেকে ভুলে যায় আমি সম্পদ কতদিন ধরে জাকাত দিচ্ছি বা কবে থেকে আরম্ভ এরকম, তো ভুলে গেলে এটা প্রবল ধারণার কারণে সে ওটা সেট করে নেবে। তো সচরাচর দেখা যায় রমজানের মধ্যে এক নেকিকে আল্লাহ তাবারক তাআলা 700 গুণ আরও বেশি আল্লাহ তাআলার রহমতে অনেক বাড়িয়ে দেন, এই জন্য মানুষ বেশি বেশি নেকির কাজ করতে উদ্বুদ্ধ হয়, পাশাপাশি জাকাত আদায় করে। তো এই ক্ষেত্রে এটা ভালো একটা কাজ, কিন্তু এটা মনে রাখতে হবে যে রমজানের আগে যদি আমার জাকাত ফরজ হয়ে যায়, বছর অতিবাহিত হয়ে যায়, আমি নিসাবের মালিক হয়ে থাকি, তাহলে আমাকে শতকরা 2.5% আমাকে জাকাত আদায় করে দিতে হবে। হ্যাঁ, যদি আদায় করার ক্ষেত্রে আমার এমন সম্পদ হয় যেটার মধ্যে আমার নগদ টাকা নেই কিন্তু স্বর্ণ আছে, রূপা আছে, হিসাব করে আমার ব্যবসায়িক পণ্য আছে, হিসাব করে আমার জাকাত ফরজ হয়ে গেছে এবং অ্যামাউন্ট আমি বের করেছি কিন্তু টাকা নেই, তারপর ওলামায়ে কেরাম বলে যে ধার করে হলেও তাকে জাকাত আদায় করে দিতে হবে। তো এই ক্ষেত্রে
ধার করে জাকাত আদায় করবে,
জি,
এটা কনসেপ্ট কার হবে? ধার করে মেয়ের বিয়ে হয়, ধার করে ছেলের বিয়ে হতে পারে,
ধার করে যৌতুক দেওয়া হয়, তো সব কিছুই হয় কিন্তু বাস আল্লাহ তাআলার ফরজ ইবাদত, ইসলামে যে পাঁচটা স্তম্ভ,
জি,
তো এই যারা আছে সামাজিকভাবে তাদের এটা বোঝানোর কিছু নেই
আমার মনে হয়।
একটা বিল্ডিং, একটা ঘর, মেন পিলারগুলো যে আছে, যদি চারটা পাঁচটা পিলার থাকে, যদি বলা যায় এই পিলারটা যদি সরিয়ে নেওয়া হয় কী হবে ঘরে, এটা কোনো কথা বললা? এই পিলারটা তো মেন, এই পাঁচটা চারটা পিলার যদি না থাকে ঘরটা তো থাকবে না, পড়ে যাবে। তো সে কিন্তু খুব তার দাপট দিয়ে, তার মেধা দিয়ে সেটা অকপটে বলে ফেলে,
জি জি,
ভাই ইসলামের পাঁচটা পিলার, এর মধ্যে একটা জাকাত, পাঁচটা স্তম্ভ একটা কি জাকাত। তো যে ব্যক্তি একটা স্তম্ভকে অবহেলা করবে, আদায় করবে না সঠিকভাবে, কাল কিয়ামতের দিনে স্তম্ভ তার বিরুদ্ধে আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করবে।
এখানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম মনোয়ার ভাই, সেটা হচ্ছে জাকাতের যে ব্যাপারটা, বলা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে যাদের উপর জাকাত ফরজ রয়েছে সবাই যদি এই জাকাত আদায় করতো তাহলে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে কোনো বিক্ষোভ খুঁজে পাওয়া যেত।
যে বাংলাদেশ কেন, মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে যদি এই এই বিষয়টাকে সঠিকভাবে জাকাত বের করা হয় এবং সঠিক খাতে সেটা দেওয়া হয় তাহলে, আর ইসলামের মধ্যে কিন্তু আল্লাহ তাআলার যে রহস্য, এর মধ্যে আল্লাহ তাআলা যে এর মধ্যে আমাদের প্রতি দয়া, এটা কিন্তু এজন্যই যে ধনীদের এই সম্পদটা তারা যদি গচ্ছিত না রাখে, এভাবে যদি 2.5% বের করে গরিবদের দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সমাজের মধ্যে সবাই সচ্ছল হবে। এবং এমনও পূর্বে ইতিহাসের মধ্যে পাওয়া যায়, জামানা এমন অতিবাহিত হয়েছে যে সামনে জাকাত কাকে দেবে পাওয়া যাচ্ছে না, সবাই স্বাবলম্বী, সবাই খৌফে খোদা, নবীর মহাব্বতে জাকাতও আদায় করতো তারা সব কিছু। আর জাকাত শুধু কিন্তু স্বর্ণ গহনা না, জমির যে ফসল
সেখানে
বলা হয় আমি একটা শখ করে গাছ লাগালাম, গাছে প্রচুর ফল হয়েছে, বাস খেতে থাকলাম,
এটা
বৃষ্টির মাধ্যমে কি ফসল হলো, আমার নিজের দেয়া সার পানিতে কি ফসল হলো, সেটার মধ্যে কয় পার্সেন্ট, এই সব কিছুর মধ্যে বের হয়।
আপনি আপনার
এগুলো বের করে আদায় করতে হবে।
মুরগির খামার রয়েছে, গরুর খামার রয়েছে, ছাগলের খামার রয়েছে, এভাবে করে হাঁসের খামার রয়েছে, প্রত্যেকটা খামারের জাকাত রয়েছে, ঠিক আছে না? তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, কারো গরু এত কতগুলো রয়েছে তার মধ্যে থেকে কয়টা গরু জাকাত হিসাবে দিতে হবে, মুরগি কয়টা রয়েছে এর মধ্যে কয়টা দিতে হবে, ছাগল কয়টা রয়েছে এর মধ্যে, পুরো একটা পার্ট রয়েছে ব্যাপারে, ওসরের পার্ট রয়েছে। আমরা শিখি তো সেই
এভাবে 10 মিনিট যদি কেউ শোনে সে হিসাব কিতাব ভুলে যাবে
না,
আমি বলবে বাস এই যে জমিন অনেকে ক্রয় করে না,
জি,
তো জমিন ক্রয় করা আর বিল্ডিং তুললাম তো এটাকে জাকাত হবে কিনা, এই ধরনের প্রশ্ন করেছিল। তো জমিন এবং বিল্ডিং এই দুইটার কোনো জাকাত নেই। হ্যাঁ, বিল্ডিং ভাড়া দেওয়ার পর যে ভাড়া সেই ভাড়ার উপর জাকাত
হবে,
সে নিসাব পরিমাণ যদি পৌঁছে। আচ্ছা, তারপরে এই জমিন আপনার অফুরন্ত জমিন, জাকাত হবে না, কিন্তু যদি এই জমিনকে আপনি
বিক্রয়ের জন্য
কেনার সময় এই নিয়ত করেন যে এটা আমার একটা পণ্য, আমি এটা কিনলাম বিক্রয় করব, তখন এই জমিন আপনার সেই জাকাত অ্যাকাউন্ট হবে, হিসাব হবে
অনেক।
তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের যদি বলি তো দেখা যায় আমাদের দুর্বল মেধা সম্পন্ন যারা আছে ভুলে যাব, কতক্ষণ পর বলবো হুজুর জানি কি বলেছিল। তো আসলে হুজুর কি বলেছিল, হুজুর আপনার আগ্রহকে বৃদ্ধি করেছে, ফরজ আদায়ের ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে, আপনি উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে আপনার প্রপার্টি হিসাব দিয়ে জাকাতের হিসাবটা বুঝে নেন, আল্লাহ তাআলা সন্তোষের জন্য জাকাত আদায় করেন।
দেখুন না, আমাদের একজন ইসলামের সাথে যোগা মানে দেখা হয়েছে, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার বরকতে সে মাসআলা শিখিয়েছে,
জি,
তো বলতেছে যে আমি কি করবো হুজুর, আমার বাবা তো আমরা তো অনেক টাকার মালিক, আসলে তো অনেক জাকাত আসার কথা, কিন্তু একটা অ্যামাউন্ট বাস দিয়ে দেয়, এতগুলো কি দেওয়া লাগে নাকি? ইসলামী শরীয়ত আপনার উপর জাকাত ফরজ করেছে, আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। তো এই জাকাত যদি আপনি না দেন তাহলে আপনার উপর গ্রেফতারি পরোয়ানা জারি হবে। এখন তো হচ্ছে না, আর হলেও আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার অনেক সম্পদে ধস নেমে গেছে, আপনি অনেক বড় লোক ছিলেন এখন একেবারেই শূন্য হয়ে গিয়েছেন, পথে বসে গেছেন, এরকম তো নয় যে আপনি জাকাত দিতেন না এজন্য এটা হয়েছে, এরকম তো নয় যে আপনি এই ব্যবসায় মার খেয়েছেন জাকাত দিচ্ছেন না বিধে এরকম হচ্ছে, কখনো চিন্তা করেছি আমরা? এরকম আমরা হয়তো চিন্তা করছি না। তো সেহেতু দর্শক শ্রোতাদের অনুরোধ জানাবো যে আমরা যাকাত প্রদান করি, কেননা যাকাত প্রদান করলে আপনার মাল সম্পদ বাড়বে এটা বলা হয়েছে। তো সেজন্য যাকাত প্রদান করুন। আর মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদের সোনা গহনা রয়েছে, অনেক বাবার থেকে মা থেকে অনেক মানে সোনা গহনা পেয়েছে, কিন্তু সেগুলো গচ্ছিত আছে, হয়েছে মানে যাকাত ফরজ হয়ে, তারপর আমি কোত্থেকে দিতাম, আমি কোথায় দিব? আমি মহিলাদেরকে আরজ করব, আপনি আপনার স্বর্ণ রৌপ্য এবং আপনার কাছে যে টাকা রয়েছে সেই টাকা এবং আপনার আলমিরের মধ্যে যেগুলো শাড়ি ব্যবহার করতেছেন না, আপনি কাপড় চোপড় ব্যবহার করতেছেন না, যেগুলো আপনার প্রয়োজন নেই, এগুলো সব হিসাব নিকাশ করেন, হিসাব নিকাশ করে এগুলো যাকাত বের করেন, না হলে গ্রেপ্তারি পরোয়ানা এখন না হোক, ইন্তেকালে পর অবশ্যই হবে। আর অনুরোধ জানাবো যে আলহামদুলিল্লাহ আশিকান রসুলের এই দিনই সংগঠন দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামীর আপনার 79 ডিপার্টমেন্ট রয়েছে, সভা রয়েছে, বিভাগ রয়েছে, যে বিভাগগুলোতে কাজ করে থাকে, যার মধ্যে একটি বিভাগ মাদানী চ্যানেল বাংলা, আরেকটি মাদ্রাসাল উর্দু, আরেকটি হচ্ছে মাদ্রাসাল ইংলিশ, তিনটি বিভাগ। এরপরে আপনার আমাদের মাদানী কাফিলা রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, আপনার প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা রয়েছে, মহিলাদের আপনার মাদ্রাসা রয়েছে জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা রয়েছে। তো এর এছাড়াও আমাদের এই যে ইন্টারন্যাশনাল ইজতিমা হয়ে থাকে, ইজতিমা রয়েছে, মাদানী কাফিলা রয়েছে, তরবিতি কোর্স রয়েছে, যার মাধ্যমে ইতিকাফ রয়েছে, আমাদের এক মাস ইতিকাফ হয়ে থাকে, 10 দিন ইতিকাফ হয়ে থাকে, এভাবে করে অসংখ্য যারা বোবা বদির এদের মধ্যে কাজ রয়েছে, মহিলাদের মধ্যে কাজ রয়েছে, আপনার ইন্টারনাল অ্যাফেয়ার্স রয়েছে, আপনি কিছুদিন পূর্বে দেখেছেন আমাদের ওয়েলফেয়ার ট্রাস্ট রয়েছে, তো এই যার মাধ্যমে খিদমত করে যাচ্ছে। তো দাওয়াত ইসলামীকে আপনার যাকাত, দাওয়াত ইসলামী যে যাকাত ফান্ড রয়েছে, এই যাকাত ফান্ডে আপনার যাকাত প্রদান করুন, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকেও দিবেন, একটি অংশ দাওয়াত ইসলামীকে প্রদান করুন, আপনার ফিতরা দাওয়াত ইসলামীকে দান করুন, আপনার এককালীন দান অনুদান দাওয়াত ইসলামীকে দান করুন, ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে দীন ইসলামের খিদমত হবে, সুন্নিয়তের খিদমত হবে, আর এটা সদকায়ে জারিয়া হিসাবে আপনি সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমি অনুরোধ জানাবো যারা দেখতে পাচ্ছেন আপনিও প্রদান করুন আপনার যাকাত ফিতরা ডোনেশন, আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও বলুন দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলকে, যাতে করে আপনার যাকাত ফিতরা ডোনেশন দাওয়াত ইসলামীকে এবং মাদানী চ্যানেলকে প্রদান করে আমাদের ফান্ডের মধ্যে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ তালা আমাদেরকে রমজানের রোজাগুলো পালন করতে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। রমজানের মনোমুগ্ধকর কিছু অনুষ্ঠানমালা রয়েছে যেগুলোর মাধ্যমে রমজান অতিবাহিত করুন মাদানী চ্যানেল বাংলার সাথে ইনশাআল্লাহ তালা, আশা করি আমরা সওয়াবের হকদার হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।